الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমরা সিরাতে নবীর আলোচনার মধ্যে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জায়নাব রাদিয়াল্লাহু তাআলার শাদি হয়েছিল, এবং সেই উপলক্ষে হিজাবের আয়াত নাজিল হয়েছে, পর্দার আয়াত নাজিল হয়েছে। এর আগে এরকম পর্দার ব্যবস্থা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতেন, ওনারা বিবিরা সহ একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। আপনাদের কাছে শুনে খুব অদ্ভুত লাগবে, এটা তখন ইসলামের শরীয়ত তো আস্তে আস্তে কমপ্লিট হয়েছে, তাই না? স্বাভাবিকভাবে ইসলামের আগে সামাজিকভাবে যেভাবে চলাফেরা করতেন সেভাবেই করে এসেছিলেন। মহিলা পুরুষরা এক টেবিলে বসে খেয়ে বা এক বড় প্লেটে একসঙ্গে একই প্লেটে খেতেন, এরকম যে একটা ঘটনা আসবে। আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার খাদেম যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বয়সের দিক থেকে কম ছিলেন, টিন এজার বালক তিনি তখন, তিনি বলেন যে যখন জায়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়েতে তিনি ওয়ালিমা করলেন, দাওয়াত দিলেন, সবাই খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর অনেকেই অনেকক্ষণ ধরে বসে গল্প গুজব করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছেন, গল্প গুজব করতে ভালোই লাগছে, বাড়িতে মনে চায় না আর কি। তো ফাতাইমু সুমা জালাসু ইয়াতাহাদাসুন, বসে বসে গল্প গুজব করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার উঠার মতো ভান করলেন, একটু নড়াচড়া করলেন, দেখি যে তাদের উঠার কোনো লক্ষণ নাই, ওনারা তো খেয়াল করছেন না যে ওনার এখন রেস্টের দরকার। কিন্তু কিছু লোকে বুঝতে পেরে উঠে গেল, বাকি তিনজন থেকে গেল, ওনারা আর উঠেনি না। ওনার রাওয়ায়েতে আসছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে রেখেই চলে গেলেন ওনার অন্যান্য বিবিদের ঘরে, ঘুরে আলাপ করলেন, সালাম খোঁজ খবর নিলেন। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, জায়নাব রাদিয়াল্লাহু আনহুকে ওনার আলাদা ঘরে রেখে তো গেলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিতেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হচ্ছে সালাম আমার মানে ঘরওয়ালারা এবং আল্লাহর রহমত তোমাদের প্রতি। তো ওনার সালামের জবাব দিচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওনারা এভাবে সালাম দিলেন, জবাব দিলেন। আর বলেন কাইফা ওয়াজাদতা আহলাক, বারাকাল্লাহু লাক, যে আপনার ফ্যামিলি কেমন পাইলেন, নতুন সংসার আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দান করুন, এইভাবে কিছু মানে খোঁজ খবর নেওয়া হলো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবির ঘরে গেলেন, নতুন বিবির ঘরে ওনার সঙ্গে বসবাস করার আগে সবাইকে তিনি এক চক্কর ঘুরে আসলেন, সবাইকে এভাবে সালাম দিলেন, সবাই একই তরিকা ওনাকে উত্তর দিলেন। এরপরে তিনি আবার আসলেন, এসে দেখেন যে ওরা আর এখনো বাইর হয় না। তারপরে শেষ পর্যন্ত কোনো ক্রমে বহুত কষ্টে তারা বাকি এই দুইজন তিনজন যারা ছিল সেটি বের হলো। আমি দৌড়ে গিয়ে খবর দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রামিহামরা চলে গেছেন, তখন তিনি ঘরে আসলেন, সেই ঘরেই আসলে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এবং ওই সময় আয়াত নাজিল হয়ে গেল, এই হেজাবের আয়াত নাজিল হলো, পর্দার আয়াত নাজিল হয়ে গেল, সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযান লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফানতাশিরু ওয়া লা মুস্তানিসিনা লিহাদীস إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن
أرته له هي إيمان درغن تمرأ নবীদের নবীর ঘরে প্রবেশ করো না, নবীর ঘর সময়ের মধ্যে ঢুকো না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া না হয়েছে, বিনা অনুমতিতে আর ঢুকো না। আর খাবার দাবারের জন্য যখন দাওয়াত দেওয়া হয় তখনই যাইও, গায়রা নাযিরিনা ইনাহ, আর দাওয়াত দিলেই একেবারে সকাল থেকে গিয়ে বসে থেকো না, যে তোমরাও যাবা পাক শাক হচ্ছে তার আগ পর্যন্ত বসে আছো অনেকক্ষণ, পাক টাক রেডি হয়ে গেলে খাবারের মুহূর্তে যাইও। ওলাকিনি দা দুইতুম, আর যখন দাওয়াত দেওয়া হয় তখনই যেও, এমনি গিয়ে বসে থেকো না এইভাবে। আর খাওয়া দাওয়া যদি খাও বসো, তারপরে কি করো? ফাইদা তুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, খাবার দাবার শেষ হয়ে গেলে তোমরা বেরিয়ে যাও, আর দেরি করো না, বসে বসে গল্প গুজব আড্ডার আসর জমিও না। ইন্না যালিকুম কানা ইউদিন নবী, তোমরা যে এভাবে লম্বা বসে থাকো, বসেছিলে, এটা নবীকে অনেক কষ্ট দিত, কষ্ট দিয়েছে। ফায়াস্তাহী মিনকুম, কিন্তু উনি খুব লাজুক স্বভাবে তোমাদেরকে মুখ খুলে বলেন না যে আপনারা কি যাবেন নাকি এখন। উনি এরকম অভদ্র না, বেচারা কষ্ট করতেছে, তোমাদেরকে বলতে পারছে না, আর তোমাদের খবর নাই, তোমরা অনেকক্ষণ পর্যন্ত বসেই আছো। আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আর আল্লাহ তাআলা হক কথা বলতে কোনো আল্লাহ শরম বোধ করেন না, আল্লাহর কোনো লজ্জায় কারণে বলতে অসুবিধা হয় না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, আর আগামীতে যখন তোমরা নবীদের ঘরে কোনো সময় আসো, নবীদের স্ত্রীকে কোনো কথা জিজ্ঞেস করতে হয়, কোনো জিনিসের দরকার হয়, কেউ আসতে আসো, তাহলে ফাস আলু হুন্না মি ওয়ারা হেজাব, পর্দা মেনটেন করে পর্দার বাইরে থেকে ওনাদের সঙ্গে কথা বলবা, খোঁজ নিবা, কোনো জিনিস চাইতে হলে সেটা বলবা। আগের মতো ফস করে ঘরে ঢুকে বিবির সামনে চলে যেতে আর পারবা না, পর্দা হয়ে গেল এখন। জালিকুম আতহারুলে কুলুবিকুম ও কুলুবিহীন, এটাই তোমাদের জন্য আর তাদের জন্য, তোমাদের অন্তর তাদের অন্তর, নবীর বিবিদের অন্তর পাক সাফ থাকার জন্য এরকমই করতে হবে, পর্দার দরকার আছে। তা আমাদের মধ্যে অনেক লোক আছে, তাদের কোনো পর্দা না থাকলে তাদের অন্তরের কোনো অসুবিধা হয় না, ওনার মধ্যে ফেরেশতা হয়ে গেছেন, তাই না? তাহলে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য না, আমরা এমনি বসছি একটু গল্প স্বল্প করি। নবীর বিবিদের ব্যাপারে বলা হচ্ছে, যারা আমাদের মা, প্রত্যেক সাহাবির কে, ওনারা সাহাবিদের মা, উম্মাহাতুল মুমিনিন, মা, মায়ের সঙ্গে তো মানে এত পর্দা লাগে না, তবু আল্লাহ তাআলা সেই পর্দার ব্যবস্থা করেছেন, কারণ ওর জন্মদাতি মা না, কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেখানে যদি তাদের অন্তর পাক সাফ থাকার জন্য এরকম দূরত্ব পর্দা মেনটেন করতে বলে, আমরা কে, আমরা এত বড় পাক সাফ অন্তর আল্লাহ হয়ে গেলাম, আমাদের কোনো অসুবিধা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাঝে মধ্যেই নবীদের বিবিরা যখন বাইরে গিয়েছেন কোনো সময়, উনি বারেবারে নোটিস করেছেন যে ওনারা তো আমাদের মা, এবং তা ওনারা এইভাবে আসা যাওয়া বাইরে বেশি করলে, এবং সবাই যদি ওনার নবীর ঘরে আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে একসময় একসঙ্গে, জিনিসটা কেমন কেমন লাগে। তিনি কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদিকে একটু পর্দার ভিতরে ঢুকান, বাইরের মানুষরা যেন ওনাদেরকে না দেখে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো কোনো শরীয়তে, তিনি নিজের পক্ষ থেকে তো কিছু করবেন না, তিনি কোনটার ইন্তজারে আছেন? আল্লাহ তাআলা ওনাকে শরীয়ত দিবেন, তখন তো উনি নিজে থেকেই কিছুই কার্যকরী করতে চাচ্ছেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে খালি এটার একটা তামান্না হচ্ছে যে পর্দার আয়াত যদি নাজিল হইতো কতই না ভালো হইতো। তার মধ্যে আরেকদিন আরেকটি ঘটনা ঘটলো, আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত নাজিল করেছেন। প্ল্যান আল্লাহ তাআলার আছে, এই না যে উনি না বললে আল্লাহ নাজিল করতেন না এটা, কিন্তু উপলক্ষগুলো এভাবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে যেন ওনার কথার উপলক্ষে নাজিল হলো। উনি অনেকবার কয়েকবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, আপনার ঘরে কত মানুষ আছে, কিছু নেককার আছে, কিছু আছে উল্টাপাল্টা মানুষ, সবাই আপনার ঘরে ঢুকে। ফালা আমার তা উম্মাহাতুল মুমিনিনা বিল হিজাব, আমাদের মোমেনদের মা গণকে আপনি যদি হিজাব করে পর্দার আড়ালে যাইতে বলতেন কতই না ভালো হতো। এই উনি কয়েকবার বললেন, এরপরে আল্লাহ তাআলা এই হিজাবের আয়াত নাজিল করলেন। এবং আরেকটি রেওয়ায়ত ঘটেছে, আরেকটি ঘটনা ঘটেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন, কুনতু আকুলু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসান ফি কাবিন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বড় বাউলে করে, বাউল, তাই না, বাউল আছে না, এরকম বড় বলের মধ্যে একদিন একটু খাবার খাচ্ছি আমরা, খাবারটা হচ্ছে হাইস। হাইস কি খাবার? এটা হচ্ছে তামার আকেত এবং সামান, খেজুরের সঙ্গে পনির চিজ এবং ঘি মিক্স করে এক ধরনের হালুয়ার মতো তৈরি করেন ওনারা। এটা খুব একটা অভিজাত খাবার, খুব পছন্দনীয় খাবার ওনারা মাঝে মধ্যে খেতেন। মোস্ট অফ দা টাইম খেজুরি বেশি খেতেন, সব বেলায় রুটি পেতেন না। আর ভাতের তো প্রশ্নই আসে না, কোথায় চাল পাবেন ওনারা? মেজরিটি টাইমে সারাদিন খেজুর খেজুর খেয়ে আসেন, আর পানি আর আসওয়াদান। কোনো কোনো মাছ গেছে পাক করার কোনো ব্যবস্থা নাই, শুধু দুটো কালো জিনিস মানে সাদা মাটা জিনিস, এই দুটো কি খেজুর আর পানি, এই খেয়ে ডিমের পাচ্ছে। তো আবার খেজুরকে মাঝে মধ্যে বিভিন্ন কায়দা খেতেন, তার মধ্যে একটা হলো হাইস, যার অর্থ হচ্ছে চিজ পনির এবং ঘি খেজুরের সঙ্গে মিক্স করে মাখিয়ে এই এক ধরনের একটা খাদ্য তৈরি হতো। এটা খাচ্ছিলাম ওনার সাথে, এটা বড় বল করে। ফামার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দিয়ে যাচ্ছিলেন, উনি বোধহয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটু কথা বলতে চেয়েছেন বা সালাম কালাম হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইনভাইট করলেন, আসো আমাদের সঙ্গে খাওয়ায় যোগ দাও, খাওয়ায় শরীর খাও। তো ওনার কথা তো আর ফেলতে পারেন না, খেতে বসছেন। তো একই বল থেকে আমরা তিনজনে খাচ্ছি সামনাসামনি বসে, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো খাইতে গিয়ে বলেন যে আসাবাত ইসবাহু ইসবাই, এক পর্যায়ে দুই আমরা হাত দিতে নিতে যাচ্ছি, আমার হাতের আঙ্গুল ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের আঙ্গুলের সঙ্গে লেগে গেল, টাচ হয়ে গেল। এটার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হাস হাস, বলে এইভাবে ইস, মানে একটা যেন বিপদ ঘটে গেলে মানুষ যেরকম একটা আওয়াজ দেয়, হাস করে আওয়াজ দিলেন তিনি। তারপরে তিনি একটা মন্তব্য করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, লাউ উতা ফি কুন্না মা রাআত কুন্না আইনুন, যদি আল্লাহ তাআলা আমার কোনো দোয়া শুনেন, আমার কোনো অনুরোধ রক্ষা করেন, তাহলে আশা করছি আগামীতে আর অচিরেই হয়তোবা আল্লাহ তাআলা যদি মেহরবানি করে কবুল করেন, তাহলে আপনাদেরকে নবীদের আমাদের মাগুলোকে এইভাবে আর কেউ দেখতে হবে না দুই চোখ দিয়ে, এবং মানে হাত লাগার প্রশ্ন আর যেন না হয়। আমি আল্লাহর কাছে এই দোয়া করছি যদি আল্লাহ কবুল করেন। তিনি এই দোয়া করলেন যে তারপরে অল্প সময়ের ভিতরেই এই হিজাবের আয়াত নাজিল হয়ে গেল। তো আমরা জয়নব রাদিয়াল্লাহু আনহুর এই বিয়ে উপলক্ষে এই হিজাবের আয়াত পেলাম। এখন এই যে হিজাবের আয়াত নাজিল হয়েছে, এখানে বলা আছে নবীদের বিবিদের ব্যাপারে। তো এখন এখান থেকে কোনো কোনো লোকেরা বলেন যে পর্দা পুষিদের শুধু নবীদের বিবিদের লাগবে, সামনাসামনি দেখা সাক্ষাৎ না করা, অন্য মানুষেরা লাগবে না, এটা নবীদের বিবিদের কথা বলা হয়েছে। তো এই কথাটা ভুল, কারণ মুফাসসিরিনে কেরাম ইমাম ইবনে কাসির ইমাম কুরতুবি সবাই বলেছেন যে এই আয়াতগুলো কারণ ছিল একটা, সবব ছিল, শানে নজুল একটা ছিল, উপলক্ষ একটা ছিল, কিন্তু হুকুমটা আম সবার জন্য। আর বিশেষ করে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বলেছেন, সেখানে নবী আপনি মোমেনদের মহিলাদেরকে বলেন নিসাল মুমিনিন, সবার জন্য ওই পর্দার কথা এসেছে। কাজে এই পর্দাটা শুধুমাত্র এই আয়াতে একটা উপলক্ষ আসছে নবীদের ব্যাপারে, নবীদের স্ত্রীদের ব্যাপারে, সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে হুকুমটা আম সবার জন্য। জায়নব রাদিয়াল্লাহু তাআলার কথা এখনো চলছে, তিনি আসলে অনেক উঁচু মাপের একজন পরহেজগার মহিলা ছিলেন। ইমাম আজ-জাহাবী রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে বর্ণনা করেন, তিনি তাকওয়ার দিক থেকে দিনদারি দিক থেকে ওই ওই সমাজে নবীদের সাহাবাদের সমাজে খুব সবাই জানত যে তিনি অত্যন্ত পরহেজগার মহিলা, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সবার আগে বিবিদের মধ্যে তিনি সবার আগে ইন্তেকাল করেছেন, এবং এই ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। তিনি বলেছেন আসরাউ কুন্না লাহাকান বি আতওয়ালু কুন্না ইয়াদান, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বলেন যে আমার ইন্তেকালের পরে তোমাদের সবাই যে আমার সঙ্গে জয়েন করবে মউতের কাতারে যাবে, আমার পরে পরে যে সবার আগে যার মৌত হবে তার হাত হবে একটু লম্বা, যার হাত লম্বা সে আমার সবার আগে তোমাদের মধ্যে থেকে আমার সঙ্গে মিল মিট করবে, আখেরাতের দিকে চলে যাবে। হাত লম্বা কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা মাঝে মধ্যে একত্রিত হলে কয়েকজন এরে কার হাত লম্বা দেখে হাত মাপ হতো ওয়ালের মধ্যে মাপতাম মনে করি কে কার হাত লম্বা কে আগে যাবে, তো এরকম মাঝে মাঝে করেছেন। আসলে পরে ওনার যখন ইন্তেকাল হয়ে যায় উনি কিন্তু খুব লম্বা হাতের ফিজিক্যালি ছিলেন না, কিন্তু উনি আগে চলে গেলেন। পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবারে বুঝেছি হাত লম্বা বলতে কি বিজয় বুঝিয়েছেন, হাত লম্বা বলতে বুঝিয়েছেন তার অর্থ কি দানশীল দানকারী, যে বেশি দান করে আল্লাহর কাছে তার হাত লম্বা। কারণ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি দান করতেন, পয়সা কোথায় পেতেন? তিনি পরিশ্রম করে উপার্জন করতেন কেমনে, চামড়া দিয়ে বিভিন্ন রকমের এই টুকিটাকি জিনিস বানাতেন, বাস্কেটের মতো ব্যাগের মতো নিজের হাতে সেলাই করে করে বানাতেন, আর এগুলো বিক্রি করে দিয়ে ওই টাকাগুলোকে সদকা করতেন গরিব মিসকিনদের মধ্যে। এত আল্লাহওয়ালা তিনি ছিলেন এবং এত দুনিয়াদারির দিক থেকে উনি এগুলাকে গুরুত্ব দেন নাই, নিজে কষ্ট করে উপায় করে খাটনি করে এগুলো বিক্রি করে করে দিয়ে তিনি দান সৎকার পাশে জোগাড় করে দান সৎকার করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন যে ওনার ইন্তেকালের পরে আমরা বুঝলাম যে ফিজিক্যাল হাতের লম্বার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝান নাই, তখন ওনার ইন্তেকালে বুঝলাম না বেতুল লিয়া যে সদাকা বেশি সদাকা করছেন এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন মিন করেছেন। ওয়াকানাত যায়নাবু ইমরাআতান সান্নাআতান লিয়াদ, যে যায়নাব রাদিয়াল্লাহু আনহা হাতের কাজ খুব ভালো জানতেন, হস্তশিল্পী, হস্তশিল্পের খুব ওস্তাদ ছিলেন, এক্সপার্ট ছিলেন, নিজের হাতে কষ্ট করে বানাচ্ছেন। তাদবাগু ও তাখরেজু ও তাসাদাক্কু বিহি ফি সাবিলিল্লাহ, চামড়া দিয়ে এবং খেজুরের পাতার বিভিন্ন জিনিস দিয়ে তিনি বিভিন্ন টুকরি ইত্যাদি বানিয়ে বানিয়ে বিক্রি করে করে সেই পয়সা তিনি আল্লাহর রাস্তায় বেশি করে দান করতেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিসে বলেন আরসালা আজওয়াজু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়নাব বিনতে জাহাশ, ওকে যে জায়নাবের অবচর কানা তুসামিনি মিনহুন্না ফিল মানজিলাতি ইনদা রাসূলিল্লাহ, যে আমার সঙ্গে অন্য আমার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবিরা ছিলেন, সতিনী যারা ছিলেন, তারা সবাই জানতো যে আমার সঙ্গে কম্পিটিশন করার মতো বিভিন্ন দিক থেকে স্ট্যাটাস কার আছে বেশি, জায়নাব রাদিয়াল্লাহু আনহার, কারণ কোরাইশ বংশের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং ফুফাতো বোন, সব দিক থেকে ওনার শান আমার সঙ্গে একটু কম্পিটিশনের মতো বেশি। কিন্তু আমি বলতে চাই, আয়েশা বললেন যে তার ব্যাপারে যে তিনি দিনের দিক থেকে মানে অসম্ভব তাকওয়ার অনুসারী ছিলেন, তাকওয়াশীল ছিলেন, এবং কথাবার্তা বলার ক্ষেত্রে তিনি কোনো বাড়িয়ে কখন চুরিয়ে কিছু বলতেন না, যা কথা বলতেন হক কথা বলতেন, সত্য কথা বলতেন, এবং তিনি সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে খুব ভালো সম্পর্ক বজায় রাখতেন। একটুখানি মানুষের মধ্যে দুই কথা হয়ে গেলে যে দেন তার বাকরে কথাবার্তা কম বলা বা এড়িয়ে চলা এগুলো আর ছিল না, সদাকার দিক থেকে তিনি আমাদের সবার মধ্যে অগ্রসর ছিলেন, এবং কষ্ট করে পরিশ্রম করার দিক থেকেও তিনি বেশি পরিশ্রম করতেন যে ওই সদাকার পয়সা জোগাড় করার জন্যে। এভাবে তিনি ইবাদতের দিক থেকেও আল্লাহর ইবাদতে অনেক মত্ত থাকতেন। তবে শুধুমাত্র একটা জিনিস ছিল যে ওনার একটু উল্টাপাল্টা কিছু দেখলে একটু মেজাজ গরম হয়ে যেত, খালি তো মেজাজ গরম হয়ে গিয়ে কিছু একটু গরম বুঝে গেছে রাগ করে ফেলেছেন, কিন্তু আবার অতি সত্তর কিছু যদি কাউকে বকা দিয়ে থাকেন আবার তিনি উইথড্র করে ফেলতেন এবং মাপ চাইতেন। শুধু এতটুকুন ওনার একটু মেজাজ তবিয়তটা একটু গরম ছিল, কিন্তু তিনি কখনো ভুলের উপরে থাকেননি, সঙ্গে সঙ্গে আবার রিয়েলাইজ করেছেন, আবার তিনি এটাকে মিট করে মিটমাট করে ফেলেছেন। উনি ইন্তেকাল করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন ওই সময়, তখন ওনার বয়স ছিল 53 বৎসর, এবং ওনার যখন ইন্তেকাল হয়ে যায় এই প্রথম প্রথমে তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়েছে মক্কায়, তখন তো কেবল নবুয়তের অল্প সময়ে, মদিনায় আসার পরে সাহাবিদের নিয়ে মদিনার সমাজ গঠনের পরে কোনো বিবির আর ইন্তেকাল হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, এখন ইন্তেকাল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না যে কি করব। এখন তিনি বললেন যে নবীর বিবিদের ক্ষেত্রে এমন সম্মান করতে হবে, তাদেরকে যদি জানাজায় নিয়ে আসা হয় এভাবে তাদের বডিটা, এটারও তো সবাই দেখে ফেলবে, তো এটা ঠিক হবে কি না। তখন তিনি বললেন যে তা ওনাকে কবর দেওয়ার সময় কেউ যেন না আসে, লা ইখরুজ আলা যাইনাবা ইল্লা যু রাহিমিন মিন আহলিহা, যে তার পরিবারের লোকেরা ছাড়া কেউ যেন কবরস্থানে আর না আসে, সঙ্গ দিয়ে এই যে মাইয়েতের সঙ্গে লোকেরা যায় কারণ বডি দেখতে পাবে, এটা তিনি অ্যাভয়েড করতে চাইলেন। কিন্তু আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু আনহুর বিবি, তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আলা উরিকা শাইআন রাআইতুল হাবাশা তাসনাহু বিনিসাইহিম, আপনি যেটা বলেছেন অন্য কোনো সাহাবি যেন না আসে কবরস্থানেও না যায়, ওনাকে ওরা লাশ দেখে ফেলবে, তো আমি আপনাকে আরেকটা জিনিস বাতিয়ে দিই, আমি উনি হিজরত করে গিয়েছিলেন আবিসিনিয়াতে ইথিওপিয়াতে, ওখান থেকে পরে মদিনে আসেন এই আসমা বিনত উমাইস। উনি বললেন আমি যখন আবিসিনিয়া ছিলাম আমি দেখেছি তারা মাইতের মহিলাদেরকে এক ভালো কায়দায় কবরস্থানে নিয়ে যায়, যে লাশকে যখন কাপড় দিয়ে পেঁচানো হয় এর উপরে খাটিয়ার উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হয়, কাজেই আর লাশের বডিকে দেখার আর কোনো সুযোগ নাই। এটা করলে কেমন হয় ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে আর সবাইকে আপনি আর রেস্ট্রিকশন দেওয়া লাগবে না। তখন তিনি বললেন মা আহসান হাদা, খুব সুন্দর বুদ্ধি দিলেন তো, ওয়াস্তারাহু, ওইটা তো ভালো পর্দার ব্যবস্থা হয়ে যাবে আর সবাই তখন কাফনে শরিকও হতে পারলো। তখন তিনি বললেন না আনি খুরুজু আলা উম্মেকুম, যা কারা কারা যারা যারা চাও তোমাদের মায়ের জানাজায় শরিক হইতে এবং ওনার কাফনে শরিক হইতে তোমরা শরিক হইতে পারবা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ওনার নামাজ পড়ালেন এবং নামাজ পড়িয়ে তারপরে তিনি বললেন যে কারা ওনাকে কবরে ঢুকাবে। তিনি এবার প্রশ্ন করলেন ওনার বিবিদেরকে, আরসালা ইলা আজওয়াজিন নবী মান তা'মুরুনা আন ইউদখিলাহা আল কবর, নবীর বিবিদের বাকিদেরকে জিজ্ঞেস করলেন আপনারা পরামর্শ দেন ওনাকে কবরে কে কে ঢুকাবে, কারা ধরে কবরে নামাবে। ওয়া কানা ইউজিবু আন ইয়াকুনা হুয়া আল্লাযী ইয়ালি যালিকা, তিনি মনে মনে চাইছিলেন যে খলিফা হিসাবে ওনার উপরে দায়িত্ব পড়লে উনি ওনাকে কবরে ঢুকানোর ক্ষেত্রে হেল্প করবেন ফিজিক্যালি। তো ওনাদের কাছে খবর পাঠালেন কিন্তু ওনারা উত্তর দিলেন ওনাদের কাছে উনজুর মান কানা ইয়ারাহা ফি হায়াতিহা ফলে এখন হুয়া আল্লাযী ইউদখিলুহা কবর, আপনি দেখেন ওমর কারা কারা ওনার সামনে মাহরাম হিসাবে জিন্দা অবস্থায় দেখা করেছিল তারাই ওনাকে কবরে ঢুকাবে। তখন ওমর মাহরাম দেখে নিয়ে আসা হলো, ওনারাই ওনাকে কবরে ঢুকালেন। এখান থেকে আমরাও শিখলাম মাসালা যে মাহরাম দেখে কবরে ঢুকাবে, মাহরামরা অন্য পুরুষরা নয়। এভাবে চলে আসলো। এবার আমরা হিজরি পঞ্চম সনে আসি। এই পঞ্চম সনের আমরা শাবান মাসের মধ্যে আরেকটা ঘটনার দিকে আসি। শাবান মাস হিজরি পঞ্চম সনে রমাদানের আগের মাস, সেটা ছিল গজওয়াতু বনিল মুস্তালিক আবিল মুরাইসিয়া, বনি মুস্তালিক নামে একটি যুদ্ধ হয় অথবা আল মুরাইসি এলাকা ছিল আর কবিরার নাম ছিল বনিল মুস্তালিক, তাদের সঙ্গে যুদ্ধ হয় শাবান মাসে। যুদ্ধের কারণ কি, এরা আসলে এক ধরনের পৌত্তলিক আর কি, বনি মুস্তালিক ওরা মদিনা থেকে একটু দূরে, কিন্তু খুব দূরে না, মক্কা থেকে দূরে কিন্তু মদিনা থেকে কিছুটা দূরে কাছে। তাদের লিডার নাম ছিল আবু দেরা আল হারেছ ইবনু আবি দেরার, আল হারেছ ইবনু আবি দেরার এই সাইয়্যিদ বনি মুস্তালিক, বনি মুস্তালিক কবিলার লিডার। সে কেন জানি তার ইচ্ছা হলো যে মদিনার এই শক্তিকে সে আর উঠতে দেবে না, সে দুর্ধর্ষ এক ধরনের বেদুইন জাতি তার কবিলার আশেপাশের লোকদেরকে জোগাড় করলো, যাদের সংখ্যা কেবল খারাপ না, তারা মদিনা আক্রমণ করবে, এই প্রস্তুতি নিয়ে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানেন আপনারা উনি কি অসচেতন আছেন, বেখবর আছেন, তিনি সবসময় খবর রাখছেন, তিনি জানেন তার দুশ্মন চতুর্দিকে আছে, ইসলামকে আক্রমণ করে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হতে পারে, তিনি একদম কখনোই তিনি অমনোযোগী হননি, তিনি কিছু খবর পেলেন টুকটাক, খবর পেয়ে তিনি ভালো করে খবর আনার জন্য শিওর হওয়ার জন্যে যে তারা আসলে যুদ্ধ করার ষড়যন্ত্র করছে কিনা, একজন নির্ভরযোগ্য সাহাবিকে পালেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন সেখানে গিয়ে খোঁজ খবর নিতে। এবং তিনি খোঁজখবর নিতে গিয়ে আবার যদি সাহাবির পরিচয় দিয়ে খোঁজখবর নেন তাহলে কি হবে, ওনাকে মেরে ফেলবে। আর খোঁজখবর তো নিতে হবে, আর খোঁজখবর নিতে গেলে তিনি কিছু নাটক করেছেন আর কি সেখানে। নাটকের মধ্যে এই নাটকটা হলো তাদেরকে ধোকা দেওয়া, আর এই যুদ্ধের ময়দানে ধোকা দেওয়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হারবু খোদা, যুদ্ধ হচ্ছে ট্রিক, যুদ্ধ হচ্ছে দুশ্মনকে ধোকায় ফেলে দেওয়া। এখন আপনার টার্গেট হচ্ছে দুশ্মনকে এদিক থেকে আক্রমণ করবেন, কিন্তু আপনি দেখাচ্ছেন আপনি ওই দিকে যাচ্ছেন, ওখান থেকে ঘুরে আসবেন যাতে তারা টের না পায়। অতর্কিত আক্রমণ করলে উইন করার সম্ভাবনা বেশি। তিনি যখন হিজরত করতে গিয়েছিলেন মদিনার রাস্তা থেকে বাইরে গেছিলেন, প্রথমে উল্টা বিপরীত দিকে গেছেন, অনেক ঘুরে 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 তারপরে মদিনায় গেছেন। তাহলে এইভাবে জায়গা মতো কি করতে হয়, ট্যাকটিক, এরকম স্ট্র্যাটেজি নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও সে ট্রেনিং দিয়েছেন। তো বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু গেলেন তাদের ওখানে, হারেস ইবনে দিরার তার কবিলার সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললো, গিয়ে দেখলো যে তারা অনেক লোকজন তৈরি করে ফেলেছে, তাদের সরঞ্জামাদি রেডি, তারা ট্রেনিং নিচ্ছে যুদ্ধের জন্য। তো উনি হঠাৎ করে ওখানে গেলে ওর লিডার বলল, মানির রাজল, এই লোকটা কে রে, চিনি না, কোথেকে আসে এই আগন্তককে? ওনাকে ডাকা হলো। তো তিনি গিয়ে বললেন, আরে আমি তো আপনাদেরই লোক, আবার কোন জায়গার লোক, কোন আশেপাশেই থাকি, বেশি দূরে না। ওকে, তো কি মনে করে আসো তুমি? বললো যে আমি তো আসছিলাম যে শুনছি আপনারা নাকি ওই যে মদিনায় যিনি আছেন ওনার ব্যাপারে একটা নাকি যুদ্ধ রুদ্ধ করার চিন্তা করতেছেন, আমি তো চিন্তা করছিলাম আপনাদের সঙ্গে জয়েন করব। তার এই তাকে এখান থেকে কিভাবে সমূলে উৎপাটন করা যায় এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছি, আমি তো এই ব্যাপারে আপনাদের সঙ্গে আপনাদের টিমে যোগ দিতে ইচ্ছুক। তো আমি শুধু একলা না, আমার সঙ্গে আরো লোকজন আছে, আপনারা অ্যাগ্রি করলে, আমাকে পারমিশন দিলে আমি গিয়ে আমার লোকজন নিয়ে আপনাদের সঙ্গে জয়েন করব, সেই জন্য আসছি। তা হারেস বলল, এখন আল্লাহ আলিক, আরে সেই সিদ্ধান্ততে আমরা নিচ্ছি, তুমি দেখো না প্রস্তুতি হয়ে গেছে আমাদের, তুমি জয়েন করো, ভালো কথা, ফাজ্জাল হাদ আলাই না, তাহলে জলদি করো, জলদি করে আমার লোকজন নিয়ে আসো, কাতারে যাই। তিনি নিরাপত্তা সহকারে বাইরে গেলেন। এরপরে তিনি বললেন, আর কাবুল আনবাতি, আমি এখনই যাচ্ছি আমার বিশাল বাহিনী নিয়ে আসবো, আমি এখনই উঠে উঠি। তাহলে তারা খুব খুশি হয়ে গেল যে ওই বেচারা, আমরা তো নিজেরাই প্ল্যান করছিলাম, সে যদি আর একটা বেশ কিছু লোকজন নিয়ে আসে ভালোই, আমাদের সঙ্গে ভারী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন গিয়ে খবর দিলেন, আর খবরের কিছু বাকি আছে এখন, একেবারে সাক্ষাৎ প্রমাণ দলিল সহ। তিনি চিন্তা করলেন তারা মদিনা আক্রমণ করার আগে, তাদের প্রস্তুতি কমপ্লিট করার আগে এখন আমাদের কাজ হবে কি, তাদেরকে অ্যাটাক করে ফেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলদি করে তিনি 700 বাহিনীর সাহাবিদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। 30টা ঘোড়া ছিল ওনাদের সঙ্গে, এখন ঘোড়সওয়ার 30 জন। শাবান মাসের তারিখ যাওয়ার পরে তৃতীয় তারিখের দিনে ওনারা রওনা করে দিলেন, শাবান মাসের 3 তারিখে রওনা করে দিলেন হিজরি পঞ্চম সনের। তাদের সঙ্গে দেখা গেল যে মুনাফিকদের দলও আসলো। মুনাফিকদের মধ্যে হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বড় মুনাফিক, যে সেও জয়েন করেছে এবারে। আর কেন জয়েন করেছে সেটা তার উদ্দেশ্য কিন্তু ভালো না, যাই হোক পরে আসতেছি সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ওনার নায়েব ঠিক করে আসলেন আবু দর রাদিয়াল্লাহু আনহুকে, আবু দর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে, কোনো কোনো রেওয়ায়েতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ওনার গভর্নর বা ওনার স্থলাভিষিক্ত করে আসলেন, মদিনা দায়িত্ব দিয়ে রওনা করে দিলেন বনি মুস্তালিকদের কাছে। আর ইতিমধ্যেই বনুল মুস্তালিকও আবার ওই তাদের লিডার হারের, সেও কিন্তু তার গোয়েন্দা পাঠিয়েছে মদিনার দিকে, দেখো তো তারা কি করতেছে, তাদের খোঁজ খবর নাও, নিয়ে আসো আমার কাছে, একটা গোয়েন্দা পাঠালো। তো পথিমধ্যে এই গোয়েন্দার সঙ্গে মুসাম্মাদের দেখা হয়ে গেছে, তাকে ধরে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের লোকদের খবর কি, তোমরা কোন প্রস্তুতি কদ্দূর নিয়েছ, সে তো অ্যারেস্ট হয়ে গেছে এখন। সে কিছুই বলতে রাজি না। ইসলামের দাওয়া দিলেন কবুল করো তাহলে তোমার মুক্তি আছে, তাও রাজি না। তখন তিনি বলে সেটা শত্রুপক্ষ, তিনি তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন, তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়ে গেল। হারেসের কাছে এখন খবর চলে গেল তার দূত আর ফেরত আসেনি এবং সে তার কাছে রিপোর্ট চলে গেছে অন্য মাধ্যমে যে মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন, পথিমধ্যে তার দূতকেও হত্যা করা হয়েছে বা তার গোয়েন্দাকে। এখন সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং আশেপাশে কিছু কবিলা তার সঙ্গে যে যোগ দিয়েছিল তারাও তাকে ফেলে চলে গেল ভয়ের কারণে। তাদের শিবিরে গণ্ডগোল হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গণ্ডগোলের অবস্থায় দ্রুত গতিতে তাদের এলাকায় চলে আসলেন। আর তিনি যে এত দ্রুত গতিতে আসবেন তারা টের পায়নি, এসেই তাদের উপরে তিনি অতর্কিত হামলা করলেন। হামলা করে যারা ফ্রন্টে ছিল তারা লড়াই করার চেষ্টা করেছে কিন্তু তারা যে সবাই নিপাত হয়ে গেছে, বাকিরা পালিয়ে গেল অনেক দূরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত তাদের সম্পদ যা ছিল ওগুলাকে গনিমতের মাল হিসাবে নিয়ে আসলেন এবং বাকি তাদেরকে পাওয়া গেল, যুদ্ধ ধাওয়া করে ধরা গেল, সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেল, হত্যা করেননি, ধরে নিয়ে এসেছেন। তখনকার যে যুদ্ধ বন্দীদের প্রতি যেটা নিয়ম ছিল, ইন্টারন্যাশনাল ল ছিল তখন কি, যে তাদের সবাইকে কৃত দাস দাসী বানানো হবে, এটা ছিল তখনকার ইন্টারন্যাশনাল ল। সব জাতির লোকেরা এই কাজ করতো, তখনও ইসলামের মধ্যে কেবল তো স্বপ্ন আদিল হচ্ছে, স্বপ্ন আদিল হওয়া শেষ হয়নি, এটাই ছিল তখন নিয়ম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে সাহাবিদেরকে বলে দিল তাদের সম্পত্তিগুলো নিয়ে আসো, গনিমতের মাল হবে আর তাদের কৃতদাস দাসী হিসাবে সবাইকে ভাগ করে দেওয়া হবে। তো ইতিমধ্যেই জুয়াইরিয়া নামে এক মহিলা ছিল, সে এক যুবতী মহিলা, সে হলো তাদের যে লিডার হারিস তার মেয়ে, সেও পড়ে গেছে এক সাহাবির কৃতদাসী হিসাবে তার কাছে পড়ে গেছে। তখন সেই মহিলা বলল তার যে কৃতদাসের দাসী হিসাবে যে সাহাবিকে দেওয়া হয়েছে তাকে তিনি বললেন, তিনি সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবির অংশে পড়েছিলেন। তো তিনি বলেন যে আমি একজন লিডারের মেয়ে, আপনি আমাকে কৃতদাসী না বানিয়ে আপনি কি চান আমি জোগাড় করে নিয়ে আসবো। তিনি তাকে খরিদ করার জন্য, কোনো ব্যক্তি যদি কোনো কৃতদাস নিজেকে খরিদ করতে চায় মনিবের সঙ্গে চুক্তি করে তাকে বলা হয় মুকাতাব, সে অ্যাগ্রিমেন্ট করেছে, তো অ্যাগ্রিমেন্ট করতে গিয়ে অনেকগুলো যে এত পয়সা দিতে হবে। তো তিনি আসলেন সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে যে আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন কোনো জায়গা থেকে, আমি নিজেকে মুক্ত করতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু চিন্তা করলেন এবং আল্লাহ তাআলার মানসা তিনি বললেন যে তোমার এটা দায়িত্ব আমি নেব এবং আমি তোমাকে নেকা করার প্রস্তাব দিচ্ছি আর তোমার এই এটা জিম্মাদারি আমি পালন করব। তখন সে মহিলা নেকার প্রস্তাবে রাজি হয়ে গেল নিজেকে মুক্ত স্বাধীন করার জন্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিয়ের খবর এসে গেল সাহাবিরা সবাই তখন বলল আরে এরা তো এখন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শ্বশুর গোষ্ঠী হয়ে গেছে, এদেরকে আর কৃতদাস বানাই কেমনে আমরা, সবাইকে মুক্ত করে দিল। এমনকি ওই মহিলার যে পিতা ছিল হারেস সেও মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে সে ইসলাম কবুল করলো এবং গোটা জাতি ইসলামে চলে আসলো। তাহলে আল্লাহ তাআলার মানসা আছে কিনা? তো এই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে বিয়ে করার কারণগুলো বুঝেন না, কারণ অন্যতম কি, যদি এই লোকগুলোকে ইসলামে নিয়ে আসা যায় এবং তাদেরকে দুশ্মনী থেকে ইসলামের পক্ষে নিয়ে আসা যায়, সুবহানাল্লাহ, এটা ছিল অন্যতম কারণ যে ওনার একাধিক বিয়ে আল্লাহ তালা করিয়েছেন এই সমস্ত কারণে। কত বড় হিকমত আল্লাহ তালা এখানে কাজ করেছে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি তখন শাদী হয়ে গেল এবং তিনি পরে ওনার ঘরে বিবি হিসাবে আসলেন। এবং এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু নও মুসলিম কিন্তু ইসলামকে এত ভালো করে বুঝেছিলেন এবং তিনি নবীর পরিবারে দেখা করল যে অনেক বিবিদের তুলনায় তিনি অনেক বেশি দিনদার পরহেজগার হয়ে গেলেন অল্প সময়ের ভিতরে। এবং তিনি প্রায় ফজর নামাজ পড়ে অনেকক্ষণ পর্যন্ত দোয়া দরুদ ইস্তেগফার তওবা আল্লাহর কাছে সকালবেলার জিকিরগুলো লম্বা সময় করতেন। একদিন ফজরের অনেক সময় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়ে বাইরে ঘোরাঘুরি দায়িত্ব পালন করে এসে সালাতুল দোহা চারটের নামাজ পড়েছেন। এসে দেখেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার মুসাল্লার মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন, তাসবিহ করছেন, আমলের মধ্যে আছেন, নামাজ পড়ছেন। তো তিনি বললেন, মা জিলতি আলাল হালিল্লাতি ফারাকতুকা আলাইহা, ও আল্লাহ ফজরের সময় তোমাকে দেখছি তুমি এত ইবাদতে আছো, এখনো ওই বসার মধ্যেই আছো? কালাত নাম। তিনি বললেন যে আসি ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আল্লাহকে ডাকছি। ক্বালা লাকাদ কুলতু বাদাকি আরবা'ই কালিমাতিন থালাসা মাররাত, তুমি আমি তোমার কাছে ফজরের সময় থেকে চলে যাওয়ার পর থেকে আমি আল্লাহর চারটি বাক্য আল্লাহর উচ্চারণ করেছি, চারটি বাক্য আল্লাহর জিকিরে উচ্চারণ করেছি তিনবার, চারটি বাক্যকে তিনবার উচ্চারণ করেছি। লা উজিনাত বিমা কুলতি মুনযু ইয়াউমি লা ওয়াজান জানাতুন্না, তুমি আজকে থেকে যত তসবিহ পড়েছ ওকে সমস্ত তসবিহকে এইগুলোর সঙ্গে সমানে আরেক পাল্লায় রাখলে আমি যে তসবিহটা চারটি বাক্য তিনবার পড়েছি এগুলার বরাবর কোনো দিন হবে না। একেবারে ওনাকে সুন্দর একটা তসবিহ শিখাই দিলেন এসেছিল, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, চারটে বাক্য, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো এই কয়টি বাক্য তিনি ওনাকে শিখিয়ে দিলেন এবং তিনি যে অনেক দিনদার ছিলেন তিনি এটাকে গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বেঁচে ছিলেন বেশ কিছু দিন এবং ওনার জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল হয়ে যায় হিজরি 50 সনে। ওনার বয়স তখন হয়েছিল কোন কোন রেওয়ায়াতে বয়স এসেছে 56 বছর বয়সে ওনার ইন্তিকাল হয়, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা ছিলেন এবং ওনার ইন্তিকালের পরে মদিনার যিনি গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহর পক্ষ থেকে মরান ইবনে হাকাম উনি তার জানাজা পড়িয়েছেন। না, ওনার বয়স তখন ছিল অন্য রেওয়ায়তে 65 বছর বয়সে তিনি পৌঁছেছিলেন। ওকে, তাহলে ওনার ইসলামের কারণে ওনার এই ওনাকে নিকাহ করার কারণে আল্লাহ তাআলা বিরাট জনশক্তিকে দুশ্মন কমকে আল্লাহ তাআলা ইসলাম কবুল করিয়ে দিয়েছিলেন ওনার উসিলায়। বনী মুস্তালিক যুদ্ধে মুসলমানদের মাত্র একজন শহীদ হয়েছিলেন, তাও নিজেদের হাতে, দুশ্মনের হাতে না, নিজেদের হাতে। কেমনে শহীদ হয়? হিশাম ইবনে সুবাবা ওকে নাম ছিল যিনি ইন্তিকাল করেন, তিনি বনী কালব ইবনে আউফের মদিনার, মদিনার আরেক আনসারি যিনি ওবাদা ইবনে সামিতের কবিলার লোক, উনি মনে করেছিলেন, চিনতে পারেন নাই, হিশাম ইবনে সুবাবাকে মনে করেছিলেন যে এই বনী মুস্তালিক গোষ্ঠীর লোক, এইটা মনে করে ওনাকে কতল করে ফেলেছেন। এরপরে শেষ পর্যন্ত বাইর হয়ে গেল যে আল্লাহ, এত তো নিজেদের লোককে কতল করা হয়ে গেছে। তো এই ঘটনা ঘটে গেল, অবশ্যই মিস্টেকের কারণে তো আল্লাহ তাআলা মাফ করবেন। তো অতঃপর ওনার মক্কা থেকে ওনার ভাই সুবাবা আসছিলেন, ওনারা মদিনা না আসলে মক্কার অরিজিনালি ইনি হিজরত করে চলে আসছিলেন। তো মক্কা থেকে ওনার ভাই মক্কায় ছিল, তিনি তখনও কাফির, আর যে ভাই মারা গেছেন হিশাম তিনি মুসলিম হয়ে হিজরত করে আসছেন এবং বনী মুস্তালিক যদি বাই মিস্টেক ওনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা দিলেন। তো এখন সে মক্কা থেকে চলে আসলো মদিনায় খবর পেয়ে এবং সে ইসলাম কবুল করার ভান করলো, ইসলাম কবুল করে মদিনে আসলো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এতু মুসলিমান ও যে এতুকে আতলুব দিয়া তাকে, আমি ইসলাম কবুল করেছি আর আমার ভাইকে যে বাই মিস্টেক হত্যা করা হয়েছে এটা আপনাদের তরিকা অনুযায়ী আরব দেশের তরিকা তখনও শরীয়ত এটা আমল ছিল যে দিয়ত দিতে হয় 100 উট বা সমপরিমাণ মূল্য, আমি সেটা দাবি করতে আসছি, ইসলাম কবুল করছি। যদি কাফের হতো তাহলে ওনার দাবি কি দেওয়া হতো? না, তো সে মুসলিম হয়ে গেল এটা দাবি করলো। কুতিলা খাতান বাই মিস্টেক তাকে হত্যা করা হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই 100 উটের মূল্য পরিশোধ করে দিলেন, কারণ এটা তার হক হয়ে গেছে এটা মনে করে। এরপরে সে কিছুদিন থাকলো মদিনায়, খুব লম্বা সময় থাকলো না, আর অপেক্ষায় থাকলো যে তাকে হত্যা করেছে বাই মিস্টেক তারে কিভাবে প্রতিশোধ নেবে। এবং ঠিকই মদিনায় কয়েকদিন থেকে কায়দা মতো যে ভাই তাকে হত্যা করেছিলেন বাই মিস্টেক ভুলবশত, তাকে রাত্রেবেলায় গোপনে হত্যা করে চট করে পালিয়ে মক্কা চলে গেল। তাহলে বোঝা গেল সে আসলে ইসলাম কবুল করেনি, অন্তর থেকে ভান করেছিল। দুইটা কাজ হাসিল করলো, পয়সাও পাইলো, রক্তমূল্য রক্তপণ, আর এটা কি হলো হত্যার প্রতিশোধও নিয়ে ফেললো। ওকে, মক্কা চলে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তিনি তার এই বিশ্বাসঘাতকতার কথা যখন খবর পেলেন, এই সাহাবিটাকে কতল করে সে চলে গেল, তিনি বললেন যে আমি যদি আল্লাহ মক্কা কোনোদিন আমাকে আমার কবজায় এনে দেয় তাকে কোনোদিন ক্ষমা করব না, কাবার গেলাপ ধরে লটকে থাকলেও তাকে রেহাই দেওয়া হবে না। পরে কি হয়েছে মক্কা বিজয় পর তার ঘটনা, সেটা মক্কা বিজয়ের পরে আসবে ইনশাআল্লাহ। এরপরে থাকলো বনি মুস্তালেকের যুদ্ধ শেষ হয়ে গেল, ওনারা মদিনার দিকে আসছেন, কিন্তু মুনাফিকদের এখন একটা চক্রান্ত, তারা উদ্দেশ্য আবদুল্লাহ ইবনে উবাই সহজে মুনাফিকরা এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল কিছু উল্টা পাল্টা কাজ করা। তারা আসলে যুদ্ধ জিহাদের জন্য আসেনি, যে কিভাবে মদিনার এই লোকগুলোর মধ্যে কোনো ফেতনা সৃষ্টি করা যায় কিনা, তাদের ভিতরে ঢুকে গ্রুপের মধ্যে লাগিয়ে দেওয়া যায় কিনা, তাদের মধ্যে ঐক্য নষ্ট করা যায় কিনা, এইরকম একটা ফন্দি করে তারা এসেছিল। তো ওখানে থাকা অবস্থাতেই বা পথের মধ্যে কোনো এক জায়গায় তখন বিশ্রাম নিচ্ছিলেন, কোনো এক জায়গায় পানি আছে ঝর্ণার মতো বা কুয়ার মতো আছে, সেখানে পানি উঠাতে গিয়ে একজন আনসারি আর একজন মুহাজিরি সাহাবির মধ্যে একটু কেমন জানি একজন আনতে গেছে আর একজনের গায়ে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার কারণে উনি আবার পাল্টা ধাক্কা দিয়েছেন একটুখানি, এরকম হয়ে গেছে আর কি, মনে করছেন সে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, হয়তো বা ধাক্কাটা ইচ্ছা করে দেন নাই এমনি লেগেছে, সে মনে করছে কিরে আমার ইচ্ছা করে ধাক্কা দিল কেন, তুমি একটা ধাক্কা দিয়েছেন। তো এটা করতে গিয়ে এখন একজন মুহাজির একজন আনসারি, তো মুহাজির লোকগুলো বলল দেখো আমার এই মুহাজির মনে করে আমাকে অ্যাটাক করেছে, আর সেই আনসারি বলে যে আনসারিরও কই সেই মুহাজির আমাকে এখন অ্যাটাক করেছে। তো তারা উভয় গুরুকে ডাকলো যে তোমরা আসো, উভয় উভয়কে ডাকতেছে। এটা এক ধরনের কি হয়ে গেল, রেসিজম এসে গেল, এক ধরনের জাতিগত দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে, শয়তান তো সুযোগ নেওয়ার জন্য আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, যখন ওনার কাছে খবর আসলো তিনি বললেন দৌড়ে গিয়ে মা বালো দাওয়াল জাহিলিয়া, কি হলো জাহিলি স্লোগান কেন শুনি, জাতীয়তার স্লোগান আঞ্চলিকতার স্লোগান, এই আঞ্চলিকতার স্লোগান কেন দিয়েছ, অথবা গোষ্ঠীগত স্লোগান দুই কৌমের স্লোগান কেন এটা হলো, দাউহা ফাইনহা মুনতেনা, খবরদার এগুলো ছেড়ে দাও, এগুলো হলো পচা দুর্গন্ধযুক্ত জাহিলি আবর্জনা ময়লা, এগুলা নিয়ে ঘাটাঘাটি কখনো করো না। লিয়ানসুরির রাজুল আকাহু জালিমান আও মাজলুমান, তোমরা তোমাদের পক্ষের লোকে আওয়াজ দিয়েছে তার পক্ষে দৌড় দিবা, তোমার যে আওয়াজ তোমার পক্ষের লোক হলে সে জালিম হলেও সাহায্য করো মাজলুম হলেও সাহায্য করো, এটা তো জাহিলি স্লোগান ছিল কিন্তু তোমরা এটা ইসলামী স্লোগান বানাও কেমনে, জালেম হয়ে গেলে তার হাত থামিয়ে দাও, এই তুমি আমার পক্ষের লোক হলে হবে কি হবে, তুমি তো অন্যায় করেছ, আর মাজলুম হয়ে গেলে অবশ্যই তুমি তোমাকে হেল্প করতে আসবা, কিন্তু না জালেম হোক আর মাজলুম হোক উভয় অবস্থাতেই আমার গোষ্ঠীর লোক আমার কওমের লোক আমি তাকে হেল্প করব, এই ধারণা জাহিলি ধারণা, খবরদার এগুলো ছেড়ে দাও। তো এই এটা যখন তিনি বুঝাই দিলেন আলহামদুলিল্লাহ সাহাবিদের মধ্যে আর অগ্রসর হন নাই, ওনারা বুঝতে পেরেছেন যে শয়তানে চট করে সুযোগ নিয়ে ফেলেছে, আর মুনাফিকরা এটা লাগাই দিয়েছিল তারা কিন্তু ফাঁকি দিয়ে উস্কাই দিয়েছিল। যখন এটা শুনলো আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল আচ্ছা মুহাজির এরকম কথা বলল মদিনা এসে ওরা রিফিউজি হয়েছে আমাদের কাছে আর আমাদের লোকদের সঙ্গে তারা এরকম ধাক্কা ধাক্কি করে, এটা কিছুতেই হবে না, সে ভীষণ কমেন্ট করে বসে রাখবশত, এবং তার সঙ্গে তার কিছু মুনাফিক সাঙ্গপাঙ্গ যারা আছে তারা বলল যে যখন সে খবর শুনলো হ্যাঁ, সে বললো যে মোটামুটি জমছিল কিনা খেলা, ভালোই কিছু হয়েছিল, হয়েছিল কিছু, কিন্তু থামাই দিছে। আওয়া কাদ ফালুহা, এরকম কিছু শুরু হয়ে গেলে তো ভালো লক্ষণই দেখা গেছে, কিছু তো শুরু হয়েছে তাহলে। এখন সে উসকিয়ে দিচ্ছে, বলে কাদ না ফারুনা ওয়াকা সারুনা ফি বিলাদেনা, এরা আমাদের উপরে এখন মেজরিটি হয়ে গেছে মদিনায়, এদের সংখ্যা ভারী হয়ে গেছে, আর আমাদের সংখ্যা এখন কমে গেছে, আর আমরা আমরা এখন তাদের কাছে মনে হয় যেন রিফিউজিদের কাছে অসহায় হয়ে গেছি, আমরা অরিজিনাল বাসিন্দারা। এগুলা বলা বলি শুরু করে দিল। তারপর বলল কি, ওকে বলে যে ঠিকই বলছে মুরব্বীরা, একসময় বলতেন মুরব্বীদের কথা বলে কি বলে, সাম্মেন কালবাকা ইয়াকুলুকা, যে তোমার কুকুরটাকে ভালো করে মোটা করো, একদিন তোমারে কামড় দিয়ে শেষ করবে। আমরা তো ওই কাজই করছি মদিনায় বসে বসে। তারপর বলল কি, আমা ওয়াল্লাহি লা ইন রাজানা ইলাল মাদিনাতে, আল্লাহর কসম যদি আমরা এবারে মদিনায় যাই, লা ইউখরিজানাল আযু মিনাল আযাল, আমাদের মধ্যে যারা ইজ্জতওয়ালা তারা এই সমস্ত বেইজ্জত মার্কা লোকগুলোকে বাইর করে ছাড়বো মদিনা থেকে, যারা রিফিউজি হয়েছে, এই পলাতক রিফিউজিগুলোকে আমরা একদম বহিষ্কার করে দেবো মদিনা থেকে। এই কথা বলে সে তারপরে তার লোকদেরকে সমাবেশ করলো, তার এলাকার যারা আছে ওদেরকে নিয়ে সে তাদেরকে বললো যে তোমরা এখন থেকে সাবধান, কেউ তাদের প্রতি কোনো দয়া মায়া দেখাবে না, তাদেরকে কোনো সাহায্য করবে না, কোনো কোপারেশন নাই, মদিনে গিয়ে এবার আমরা তাদেরকে বাইর করে দেব। খুব নিজের খুব প্রকাশ করলো যাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, বাই মিস্টেক ওদের ভিতরে ছিলেন সে খেয়াল করে নাই। যাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন ইয়াং একজন সাহাবি, এই টিন এইজার, উনি সেখানে ছিলেন, উনি এটা শুনলেন, শুনে দৌড়ে গিয়ে ওনার চাচা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক বড় জলিল কদর আনসারি সাহাবি, ওনার কাছে গিয়ে বললেন, চাচা শুনছেন আব্দুল ইবনে উবাই ইবনে সালুল এরকম কথা বললো? তখন তিনি গিয়ে আবার সাদ ইবনে উবাদা সরাসরি রসুল্লাহ সাল্লামের কাছে না গিয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, বললেন যে ইয়া শুনছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওমর ইবনে খাত্তাব, এই ঘটনা। ওমর ইবনে খাত্তাব দৌড়ে গেলেন কার কাছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি অ্যালাউ করেন এই মুনাফিকের কল্লা আমি এখনই ফেলে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহু, রাখো রাখো থামো, লা ইয়াতাহাদাসান নাসু আন্না মুহাম্মাদান ইয়াক্তুলু আসহাবা, এই তুমি এই কাণ্ড ঘটালে লোকেরা বলবে মোহাম্মদ নিজের সাথীদেরকে চান্স পাইলে মেরে ফেলে, আমার বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা চালাবে, কাজে এটা করো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি উবাই আব্দুল ইবনে উবাই সালুলকে ডাকি, তাকে ডেকে আনলেন, ডেকে আনার পরে ওই তুমি এরকম বলছো নাকি, আল্লাহর কসম জীবনে এরকম কথা বলি না, কে বলছে আপনার কাছে, আস্তাগফিরুল্লাহ, সব মিথ্যা কথা বলছে আমার ব্যাপারে। ওকে, তখন জায়দ অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আব্দুল উবাই ইবনে সালুল এমনভাবে কথা বলছে যে কিছুতেই এখন এটা সে স্বীকার করছে না, এখন সে তো বয়সে বড় আর হলো ইয়াং ছোকরা ছেলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বেকায়দায় পড়লেন, তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে তাকালেন যে সাদ তুমি খবরটা দিয়ে আমার একটা লজ্জাই দিয়ে ফেললা, এখন আমি তো তার জিজ্ঞাসা, সে যেভাবে অস্বীকার করছে এখন তো কোনো দলিল প্রমাণও নাই, কি করি? তো সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ইন্নামা আখবারানি হিল গোলাম লি যাইদ ইবনে আরকাম, যে আমার ভাতিজাই বলছে আমি তো আর দেখি নাই, এখন আমি তো বিশ্বাস করি আপনাকে বলছি, তো আমি উনি নিজে অপরাধী মনে করছেন এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইলেন, যাহারে ভাতিজার কথা শুনে দৌড় দিলেন তাহকিক না করে, পরে তিনি ভাতিলাকে ধরলেন, বললেন যে হাদা হাদাসানি ফান্তাহারানি, ওকে যে এই লোকটা এই আমার ভাতিজাটা আমার আজকে লজ্জিত করলো, এমন একটা খবর বললো আর সে তো মোটে স্বীকারই করলো না, এখন আমি তো বেকারে পড়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাইদ রাদিয়াল্লাহু আনহু তখন চাচাকে বলে, চাচা আমি আন্দাজে বলি নাই, কানতে কানতে আমি বললাম তিনি বালক ছোকরা মানুষ, আল্লাহি আনজাল আলাইকা নুবুয়া লাকাদ কল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গিয়ে বললেন হে রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার উপরে কিতাব নবুয়ত নাযিল করেছেন সে আল্লাহর কসম করে বলছি আমি মিথ্যা বলি নাই, সে বলেছে এই কথা। আমি তো ওনাকে বলে আসলাম, কিন্তু আমার কওমের লোকজন বললো তুমি এমন একটা পচা খবর আনলা যে খবরে কোনো গোড়া নাই আগা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেকায়দায় ফেললা, তোমার চাচা সাদকে বেকায়দায় ফেললা, মা আরাতা ইলা হাদা, তুমি এই এই আকাম করতে গেছে কেন? এই ছোট বালককে সবাই বকা দিচ্ছে। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট বালক মানুষ, বলে যে এত কষ্ট পাইলাম, আসাবানি হাম্মুল্লাম ইয়াসবিন মিছলুহু কাত, এরকম একটা কষ্ট পেলাম জীবনে আমি এই কষ্ট মোকাবিলা করি নাই কোনোদিন, এত মুসিবতে এত কষ্ট আমার দুঃখ লেগেছে। ও জালাসু ফি বাইতি, আমি আমার ঘরে বসে থাকি আর ঘর থেকে বাইরে কারো চেহারা দেখতে মনে চায় না, এত কষ্ট পাচ্ছি কেমনে ঘর থেকে বাইর হই, কাঁদতেছি ঘরে বসে বসে। অকাল আমি মা আরাত্তা ইলাইয়া ইলা আন কাযাবাক নবী ও মা খাতাক, তুমি এমন একটা কাজ করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিশ্বাসই করলেন না, মনে আমি মিথ্যা প্রমাণিত হয়ে গেলাম ওনার সামনে, এবং তোমার ব্যাপারে ওনার ধারণাটা এখন কি হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেখান থেকে চলে আসলেন, ওকে সাহাবীদেরকে বুঝালেন যে দেখো তোমরা খবরদার এগুলো করো না, এই ষড়যন্ত্র করা হচ্ছিল। ওই যে ইয়া আনসারি এবং মুহাজিরদেরকে তিনি ভালো করে বুঝালেন, ওকে। তারপরে ওই কথা উপলক্ষে আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, পুরো সূরা আল মুনাফিকুন নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই এর ঘটনাকে নিয়ে, ওকে। কিভাবে নাজিল হলো, ওনারা তখন সফরের হালতে আছেন, মদিনা থেকে আসতেছেন, পথিমধ্যেই এই ঘটনাটা ঘটে। বলেন যে আমি একসময় হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবিদের মধ্যে এই আনসারি এবং মুহাজিরদের মধ্যে ওই যে দ্বন্দ্ব হয়ে গেল কুয়ার মধ্যে পানি উঠাতে গিয়া, এটা কিন্তু এটা একটা জাতীয়তাবাদী চেতনা, খুব খারাপ বিষ এটা। উভয় গ্রুপের মধ্যে তিনি তো কিছু বুঝালেন, কিন্তু ভিতরে ভিতরে কিছু ফিসফিসানি আসে। তখন তিনি কি চিন্তা করলেন যে এটা সহজে থামবে না, তখন তিনি বলেন আমরা এখন চলতে থাকব, থামবো না সহজে। হাঁটতে হাঁটতে দিনে হাঁটলেন, পুরো দিন পুরো রাত্র হাঁটলেন, ফজর পর্যন্ত কোনো রেস্ট নেই। তারপরে ফজর পড়ে আর কদ্দূর গিয়ে দিয়েছেন ঘুম, ঘুম দিয়ে তারপরে উঠে এরপরে উঠছেন। তো এই ঘুমের মধ্যে সুবিধা হয়েছে, এত লম্বা হাঁটতে গিয়ে হাঁটতে হাঁটতে এত টায়ার্ড হয়েছে, ওই বিষয় নিয়ে খুচুর খুচুর করা, ষড়যন্ত্র চলা, ভিতরে ভিতরে গল্প গুজব করা, কিছু জমানোর কোনো কায়দা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বুদ্ধিমানে কাজ করেছেন যে এই সুযোগ দেন নাই, কারণ বসে যদি রেস্ট নেয় তাহলে ফিসফিস করবে, এই দেখছো কি করছে, দেখে শয়তান চান্স নিবে, একদম পার হয়ে চলে গেলেন। তো এতে করে টায়ার্ড হওয়ার কারণে ওনারা এগুলো নিয়ে আলাপ করার আর সুযোগই হয় না, টায়ার্ড হয়ে অবশ্যই কাহির কি আলাপ করবে। এরপরে ফজর পড়ে যখন ঘুম দিছে, এমন ঘুম আর কারো কোনো খবর নাই, আমিও ঘুম দিছি, ওই যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যখন আমি ঘুম দিছি আর চিন্তা করতেছি একটু ঘুমিয়ে গেছি, তো এই অবস্থা দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে এসে আমার কান মলা দিছেন, আদর করে কান মলা, আর আমি যখন চোখ খুলছি আমার দিকে থেকে মুচকি হাসি দিয়েছেন, এমন একটা হাসি দিলেন আমার দিকে তাকি যে আমার কাছে মনে হয়েছে সারা দুনিয়া যদি আমার জন্য কেমন পর্যন্ত আমাকে বাদশা বানিয়ে দেওয়া হয় আমি এই খুশি হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে কান মলা দিয়ে আমার দিকে যখন মুচকি হাসি দিলেন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন যে আমাকে আদর করে কান মলা দিয়ে কি জানি একটা বললেন বা মুচকি হাসি দিয়েছিলেন যে তোমাকে কি বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহস করা নেই ওনাকে জিজ্ঞাসা করতে, নবীকে জিজ্ঞাসা করতে, বলে যে কিচ্ছু কয় নাই, খালি আদর করে একটু কান মলা দিয়েছে আর আমার চেহারা দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছেন, কিছু কর নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আফসের, তোমার জন্য নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা জিজ্ঞেস করলেন, এসে আবার কিছুক্ষণ পরে আবার আমি একই কথা বললাম, তিনি একই কথা বললেন। তারপরে যে পুরো এই কিছুক্ষণের মধ্যেই পুরো সূরা মুনাফিকুনের আয়াত নাজিল হয়ে গেল, এবং সেখানে মুনাফিককে ধরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে মুনাফিকরা যখন আসে বলে সাক্ষী দিচ্ছে দিচ্ছি, হ্যাঁ আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তো অবশ্যই জানেন আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ ভালো করে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা সব মিথ্যাবাদী। হুমুল লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু, তারা বলাবলি করে যে এই রসুলের পাশে রসুলের পাশে যারা আছে এদের পিছনে আর পয়সা খরচ করো না, কোনো সাহায্য সহযোগ করো না, তারা হতাশ হয়ে এখান থেকে সব বাইরে চলে যাক, কোন দিকে যেদিকে খুশি চলে যাক।
ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহর জন্য তো আসমান জমিনের সমস্ত খাজানা কার জন্য? আল্লাহর জন্য, সব আল্লাহর হাতে। মুনাফিকরা কি সেটা বুঝে? ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। তারা বলে যদি মদিনায় এবারে ফেরত যাই, যারা আমরা সম্মানিত লোকজন আছি সব অসম্মানিত গুলার একদম বহিষ্কার করে দেব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর জন্যই এবং আল্লাহর রাসূলের জন্য আসল ইজ্জত এবং মুমিনদের জন্য আসল ইজ্জত এবং সম্মান, কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে ডেকে পাঠালেন, জায়েদকে নিয়ে আসো। এসে তিনি এই আয়াতগুলো আমাকে তেলাওয়াত করে শোনালেন কয়েকজন সাহাবীদের সামনে, আর বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল কাদ সাদাকাকা যায়েদ, তোমাকে আল্লাহ তাআলা সত্যবাদী প্রমাণ করে দিয়েছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হা আল্লাযী আওফাল্লাহু লাহু বিউযনি, এই লোককে আল্লাহ তার মর্যাদা দিয়েছেন যে তার কান দিয়ে ঠিক কাজটাই করেছে, কথাটা শুনে সত্য কথাই বলেছিল। এরপরে পরবর্তী পর্যায়ে এই মুনাফিক সম্পর্কে কথাবার্তা রয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আর পারলাম না। আমরা আব্দুল ইবনে উবাই ইবনে সলুলের মৃত্যু কিভাবে হলো এবং ওনার ছেলে যিনি ভালো মুসলিম তিনি চাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পারমিশন দিলে তিনি বাপকে হত্যা করে ফেলবেন, কিন্তু সেটা ঘটে না, এটা আমরা শুনবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা।